তোমাকে একটি গল্প বলি শোনো। এক মহাজনের কাছ থেকে দুজন টাকা ধার নিয়েছিল, একজন 500 টাকা, অন্যজন 50 টাকা। কেউই মহাজনের ঋণ শোধ করতে পারল না, তাই মহাজন তাদের ঋণ ক্ষমা করে দিলেন। বলো তো তাকে কে বেশি মহব্বত করবে?
আমার তো মনে হয় যার বেশি ঋণ ক্ষমা করা হয়েছে সেই।
ঠিক বলেছ। এই স্ত্রীলোকটিকে দেখো, আমি তোমার বাড়িতে আসলাম, তুমি আমাকে পা ধোয়ার পানি দিলে না, কিন্তু সে তার চোখের পানি দিয়ে আমার পা ধুয়ে দিয়েছে, চুল দিয়ে পা মুছে দিয়েছে। তুমি আমাকে চুমু দিয়ে স্বাগত জানালে না, কিন্তু আমি আসার পর থেকে সে আমার পায়ে চুমু দিচ্ছে। তুমি আমার মাথায় তেল দাওনি, কিন্তু সে আতর দিয়ে আমার পা ভিজিয়ে দিয়েছে। আমি তোমাকে বলছি, যে বেশি মহব্বত দেখিয়েছে তার অনেক গোনা ক্ষমা করা হয়েছে, কিন্তু যার অল্প ক্ষমা করা হয় সে অল্পই ভালোবাসা দেখায়।
হযরত ঈসা সরাসরি মহিলাকে বললেন,
তোমার গোনা মাফ করা হলো, তোমার ঈমানে রক্ষা পেয়েছো, শান্তিতে চলে যাও।
ব্যবসায়ী, জেলে, নানান লোক ঈসার শিক্ষা শোনার জন্য গালিলে আসত। উপস্থিত জনতার মধ্যে কিছু কৃষক শ্রেণীর লোক ঘরে ফসল তুলতে পারবে কিনা ভাবছিল। তাদের চিন্তা বুঝতে পেরে হযরত ঈসা বেহেশতে রাজ্যের বিষয়ে তাবলীগ করার সুযোগ পেয়ে গেলেন।
একজন চাষি বীজ বুনতে গেল। বোনার সময় কিছু বীজ পথের পাশে পড়ল, লোকেরা সেগুলো পায়ে মারাল এবং পাখিরা এসে খেয়ে ফেলল। আর কিছু বীজ পাথুরে জমিতে পড়ল, সেগুলো যখন গজিয়ে উঠল তখন রস না পেয়ে শুকিয়ে গেল। আবার কিছু বীজ কাটা বনের মধ্যে পড়ল, পরে কাটা গাছগুলো চারার সাথে বেড়ে উঠে চারাকে চেপে ধরল। আর কিছু বীজ ভালো জমিতে পড়ল, সেই চারাগুলো বড় হয়ে ফলবান হল এবং 100 গুণ ফসল দিল।
সাহাবিরা হযরত ঈসাকে জনতার ভিতর থেকে বাইরে নিয়ে গিয়ে মিসালটির ব্যাখ্যা জানতে চাইলেন।
হুজুর, আপনার চারপাশে লোক জমায়েত হলে আপনি দৃষ্টান্ত দিয়ে কথা বলেন কেন?
আল্লাহর রাজ্যের গোপন সত্যগুলো তোমাদেরকে জানতে দেয়া হয়েছে, কিন্তু অন্যদের কাছে আমি তা দৃষ্টান্তের সাহায্যে বলি, যেন তারা দেখেও না দেখে, শুনেও বুঝতে না পারে। দৃষ্টান্তের অর্থ হল এই, বীজ হচ্ছে আল্লাহর পাক কালাম, আর পথের পাশের বীজ হলো তারাই যারা শোনে, কিন্তু শয়তান এসে তাদের মন থেকে তা কেড়ে নিয়ে যায়, যেন তারা ঈমান না আনে এবং নাজাত না পায়। পাথুরে জমিতে পড়া বীজ হলো তারাই যারা আনন্দের সাথে কালাম শোনে এবং গ্রহণ করে, কিন্তু তাদের শিকড় গজায় না, তাদের ঈমান ক্ষণস্থায়ী, আর যখন পরীক্ষার সময় আসে তখন তাদের পতন হয়। কাটা গাছের মধ্যে পড়া বীজ এমন লোকদের মতো যারা শোনে, কিন্তু সংসারের চিন্তাভাবনা, ধন সম্পত্তি এবং সুখভোগের মধ্যে তা চাপা পড়ে, তাদের জীবনে কোনো ফল দেখা যায় না। আর যে বীজ ভালো জমিতে পড়েছিল, এরা তারাই যারা ভালো মনে কালাম শোনে ও শক্ত করে ধরে রাখে, তাদের জীবনে ভালো ফল দেখা যায়।
গালিলবাসীর দৈনন্দিন জীবনের একটা উদাহরণ তুলে ধরে এই বিষয়টির উপর হযরত ঈসা জোর দিলেন।
কেউ বাতি জ্বালিয়ে তা পাত্র দিয়ে ঢেকে রাখে না, কিংবা খাটের নিচেও রাখে না, বরং তা বাতিদানের উপরেই রাখে, যেন লোকেরা যারা ভিতরে আসে তারা আলো দেখতে পায়। এমন কিছু লুকানো নেই যা প্রকাশিত হবে না, বা এমন গোপন কিছু নেই যা প্রকাশ পাবে না। তাই কিভাবে শুনছ সে বিষয়ে সতর্ক হও, কারণ যার আছে তাকে আরও দেয়া হবে, কিন্তু যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে।
হুজুর, আপনার আম্মা ও ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন, তারা দেখা করতে চান।
আমার আম্মা ও ভাই তারাই যারা আল্লাহর কালাম শোনে এবং তা মানে।
গালিল সাগর ছোট হলেও মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে উঠত। একদিন ঈসা সাহাবিদের নিয়ে নৌকায় চড়ে সাগরের ওপারে যেতে লাগলেন। সে সময় ঈসা ঘুমাচ্ছিলেন।
দেখো, মনে হয় ঝড় আসছে,
সত্যিই তো ভীষণ ঝড় হতে পারে।
ঝড় শুরু হলো, ঢেউ নৌকায় আছড়ে পড়তে লাগলো, নৌকায় পানি উঠে ডুবে যাবার মতো হলো। তখনও ঈসা মসীহ ঘুমাচ্ছিলেন। ভীত সন্ত্রস্ত হয়ে হযরত পিতর ঈসাকে জাগিয়ে তুললেন।
হুজুর, হুজুর, মসীহ, প্রভু, আমরা মারা পড়লাম, প্রচন্ড ঢেউ আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আমাদেরকে বাঁচান হুজুর।
হযরত ঈসা উঠে বাতাস ও ঢেউকে আদেশ করলেন আর ঝড় থেমে গেল।
ও, বাঁচলাম।
কোথায় তোমাদের ঈমান?
ঝড় থামার পর হযরত ঈসা ও তার সাহাবীরা গাদারীয় এলাকায় গেলেন। নৌকাটি তীরে এলে তারা একপাল শুকর দেখতে পেলেন। হযরত ঈসা যখন পাড়ে নামলেন, তখন একজন ভূতে ধরা উলঙ্গ লোক তার সামনে মাটিতে এসে পড়ল।
ঈসা, ইবনুল্লাহ, ইবনুল্লাহ, আমার সাথে কি সম্পর্ক? অনুরোধ, শাস্তি দেবেন না।
তোমার নাম কি?
বাহিনী। হুজুর, অনুরোধ, শেষ না করে আমাদেরকে ওই শুয়রের পালে যেতে যেতে দিন।
হযরত ঈসা ভূতদের শুকরের পালের মধ্যে যাবার আদেশ দিলেন। সেগুলো আদেশ পালন করল এবং পাহাড়ের চূড়ার দিকে ছুটে চলল।
এই, ফিরে আয়! এই, থাম, থাম বলছি, ফিরে আয়!
ভীত সন্ত্রস্ত ও রাগান্বিত শুকর পালকদেরকে পেছনে ফেলে সেগুলো পাহাড়ের চূড়া থেকে দৌড়ে সাগরের মধ্যে ডুবে গেল।
তুমি জাদুকর, চলে যাও বলছি, এই স্থান থেকে চলে যাও, যাও, যাও বলছি।
কাপড় পরানো হলে লোকটি সুস্থ মনে হযরত ঈসার পায়ের কাছে গিয়ে বসল। হযরত ঈসা চলে যেতে চাইলে লোকটিও তার সাথে যেতে চাইল।
হুজুর, আপনি যেখানে যাবেন আমাকে সেখানে যেতে দিন।
ঘরে ফিরে যাও, আল্লাহ যা করেছেন সবাইকে বলো।
লোকটি হযরত ঈসার হুকুম পালন করল। গাদারীয় এলাকার যেখানে গিয়েছে সেখানেই কিভাবে ঈসা ভূত থেকে মুক্ত করে তাকে নতুন জীবন দিয়েছিলেন সে কথা বলতে লাগল। হযরত ঈসা গালিল সাগরের পারে কাফরনাহুমে গিয়েই দেখতে পেলেন একদল লোক যারা বেহেশতি রাজ্যের বিষয় শুনতে প্রস্তুত। হঠাৎ ভিড়ের ভিতর থেকে জাইর নামে এক লোক দৌড়ে আসলেন। তিনি স্থানীয় ইহুদি ইবাদতখানার নেতা। জাইর কাকুতি মিনতির সাথে হযরত ঈসাকে বললেন,
হুজুর, হুজুর, দয়া করে আমার একমাত্র মেয়েকে বাঁচান, দয়া করুন হুজুর, মাত্র 12 বছর বয়সে মারা যাচ্ছে, দয়া করে আমার সাথে চলুন হুজুর।
হযরত ঈসা মসীহ জনতা ছেড়ে তার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলেন। রাস্তায় লোকটির বাড়ি থেকে একজন এসে সামনে দাঁড়ালো।
জাইর, আমি দুঃখিত, আপনার মেয়েটি মারা গেছে, হুজুরকে আর কষ্ট দেবেন না।
হুজুর,
ভয় করো না, কেবল বিশ্বাস করো সে বেঁচে উঠবে।
হযরত ঈসার কথায় জাইর শান্ত হলেন এবং তার বাড়ির দিকে যেতে লাগলেন। ওই বাড়িতে অনেক লোক বুক চাপড়ে বিলাপ করছিল। হযরত ঈসা সেখানে উপস্থিত হয়ে জাইর, তাঁর স্ত্রী, হযরত পিতর, ইয়াকুব ও ইয়োহান্না ছাড়া সকলকে ঘর থেকে বাইরে যেতে বললেন। তারা জাইরের মেয়েকে মাদুরের উপর শুয়ে থাকতে দেখলেন। হযরত ঈসা তার পাশে গিয়ে হাত ধরে বললেন,
তোমরা কেঁদো না, ও মারা যায়নি, শুধু ঘুমাচ্ছে। মা, ওঠো।
মেয়েটি সুস্থ দেহ নিয়ে চোখ খুলে উঠে বসল।
সে উঠেছে, আমার মেয়ে, সে জীবিত।
ওকে কিছু খেতে দাও, আমি নিষেধ করছি, যা ঘটলো কাউকে বলো না।
হজরত ঈসা যেখানেই গেছেন সেখানেই লোকেরা ভিড় জমাত। তারা হজরত ঈসার আন্তরিকতা ও ক্ষমতাপূর্ণ শিক্ষা শোনার জন্য ভিড় করত।
আমি তোমাদেরকে বলছি, কি খাবে বলে তোমরা বেঁচে থাকবার বিষয়ে কিংবা কি পড়বে বলে দেহের বিষয়ে চিন্তা করো না। কারণ জীবনটা কেবল খাওয়া দাওয়ার জন্য নয়, আর শরীরটা কেবল কাপড় চোপড়ের জন্য নয়। পাখিদেরকে দেখো, তারা বনেও না কাটেও না, গোলাঘরে শস্যও জমা রাখে না, তবু আল্লাহ খাবার দেন। তোমরা এই পাখিদের চেয়ে আরো বেশি মূল্যবান।
কিন্তু নিজেদের জন্য ভাবতে হবে না?
তোমাদের মধ্যে কে দুশ্চিন্তা করে নিজের হায়াত বাড়াতে পারবে? যদি তোমরা এই ছোট্ট কাজটি করতে না পারো, তবে এ বিষয় নিয়ে চিন্তা করো কেন? বনের ফুলগুলো দেখো কিভাবে বেড়ে ওঠে, এরা বুনেও না সুতাও কাটে না। বাদশাহ সুলাইমান এত ধনী হয়েও এদের একটিরও মতো নিজেকে সাজাতে পারেননি। যে ঘাস আজ আছে আর কাল চুলায় ফেলে দেয়া হবে, তাকে যদি আল্লাহ এইভাবে সাজান, তাহলে হে অল্পবিশ্বাসীরা, তিনি যে তোমাদের সাজাবেন তা কত না নিশ্চিত।
তখন তিনি সাহাবিদের নিয়ে বৈতশৈদায় গেলেন। লোকেরা তাদের কাছে এসে জড়ো হল। হজরত ঈসা তাদেরকে স্বাগত জানিয়ে আল্লাহর রাজ্যের বিষয়ে শিক্ষা দিলেন এবং যাদের সুস্থ হওয়ার দরকার তাদেরকে সুস্থ করলেন। বিকেলে ১২ জন সাহাবি তাঁর কাছে আসলেন।
হুজুর, এই লোকদের বিদায় করে দিন, যাতে এই লোকজনেরা আশেপাশে গ্রামে যেতে পারে আর খাবার ও থাকার জায়গা খুঁজে নিতে পারে, কারণ এটা খুব নির্জন জায়গা।
তোমরা নিজেরাই ওদের কিছু খাবার দাও।
কিন্তু আমাদের কাছে মাত্র ৫টি রুটি আর ২টি মাছ আছে।
হজরত ঈসা তাঁর সাহাবিদেরকে ৫০ জন ৫০ জন করে বসিয়ে দিতে বললেন। তারপর তিনি মোনাজাত করার জন্য হাত তুললেন।
হে রিজিকদাতা আল্লাহ, দিন দুনিয়ার মালিক, তোমাকে এই খাবারের জন্য শুকরিয়া জানাই।
রুটি ও মাছ টুকরো টুকরো করলেন। লোকদের দেবার জন্য তিনি সেগুলো সাহাবিদের হাতে দিলেন। ৫,০০০ পুরুষ ছাড়াও তাদের সাথে নারী ও শিশুরাও ছিল। তারা সবাই পেট ভরে খেল। হযরত ঈসার সাহাবিরা বেঁচে যাওয়া খাবারগুলো লোকদের কাছ থেকে সংগ্রহ করলেন। বেঁচে যাওয়া খাবার ১২টি ঝুড়িতে তুলে নেওয়া হল। একদিন ঈসা একাকী মোনাজাত করছিলেন, তখন তিনি তার সাহাবিদের ডেকে জিজ্ঞেস করলেন,
লোকেরা কি বলে, আমি কে?
সকলের পক্ষ হয়ে পিতর জবাব দিলেন,
কেউ কেউ বলে আপনি হজরত ইয়াহিয়া, কেউ বলে আপনি ইলিয়াস নবী, আবার কেউ কেউ বলে আপনি অনেক দিন আগের কোনো নবী, আবার জীবিত হয়েছেন।
তোমরা কি বলো, কি মনে করো আমি কে?
আপনি সেই আল্লাহর মসীহ।
তুমি এই কথা অন্য কাউকে বলো না। ইবনে আদম কষ্ট পাবে, লোকে তাকে অগ্রাহ্য করবে, তাকে মেরে ফেলা হবে, আর তিন দিনের দিন তিনি জীবিত হয়ে উঠবেন।
হযরত ঈসাকে দুঃখ ভোগ করে মরতে হবে সে বিষয়ে বললেন। তিনি ওয়াদা করলেন মৃত্যুর তিন দিন পর জীবিত হবেন, কিন্তু তাঁর সাহাবিরা সে কথা বুঝতে পারলেন না। একদিন পড়ন্ত বিকেলে ঈসা তাদেরকে নিয়ে হরমুন পর্বতের নিচে গেলেন। তিনি পিতর ইয়াকুব ও ইয়োহন্নাকে বেছে নিয়ে মোনাজাত করার জন্য পাহাড়ে উঠলেন।
এত উঁচু, আমি শেষ।
তিনজন সাহাবি ঘুমিয়ে পড়লেন, কিন্তু ঈসা মসীহ মোনাজাত করছিলেন। তার মুখমণ্ডল সূর্যের আলোর মতো এবং পোশাক উজ্জ্বল হয়ে উঠছিল।
কিতর, কি হচ্ছে?
ঘুমিয়ে থাকা সাহাবিরা জেগে উঠে আগের আমলের দুজন নবী হযরত মুসা আর ইলিয়াসকে ঈসার সাথে কথা বলতে দেখলেন।
তুমি আল্লাহর উদ্দেশ্য পূর্ণ করবে,
তুমি জেরুজালেমেই মারা যাবে।
নবীরা চলে যাবার পর পিতর বললেন,
প্রভু, ভালোই হয়েছে যে আমরা এখানে আছি। আমরা এখানে তিনটি কুঁড়ে ঘর তৈরি করব, একটি আপনার, একটি হযরত মুসার, আর একটি ইলিয়াস নবীর জন্যে।
কিন্তু তখন একটি ঘন কালো মেঘ পাহাড়টিকে ঢেকে ফেলল। এসব দেখে যখন তারা ভয়ে কাঁপছিল, তখন ওই মেঘের মধ্য থেকে একটি গায়েবি আওয়াজ শুনতে পেলেন, ইনিই আমার প্রিয় পুত্র যাকে আমি বাছাই করেছি, তোমরা তাঁর হেদায়ত শোনো। পাহাড়ের উপর এসব অস্বাভাবিক ঘটনার পরে হযরত ঈসা, পিতর, ইয়াকুব এবং ইউহন্না অন্য সাহাবিদের কাছে আসলেন। তারা দেখলেন অনেক লোক একটি ভূতে পাওয়া ছেলেকে ঘিরে রেখেছে।
দেখো, তিনি আসছেন, দেখো।
হুজুর, হুজুর, আমার ছেলেটিকে একটু দেখুন, আমি মিনতি করছি হুজুর, ওকে মেহরবানি করুন। ও আমার একমাত্র সন্তান হুজুর, আমি আপনার সাহাবিদেরকে ওকে ভালো করার জন্য অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তারা পারেনি।
অবিশ্বাসী নাফরমানের বংশ, আর কতকাল আমি ধৈর্য ধরে তোমাদের সাথে থাকব? ছেলেটিকে এখানে আনো।
তখন ভূত ছেলেটিকে ধাক্কা মেরে ফেলে দিল। ঈসা মসীহ ভূতকে ছেলেটির ভিতর থেকে বের হবার আদেশ দিলেন। ঠিক তখনই ছেলেটি সুস্থ হয়ে গেল।
কি আশ্চর্য কাজ!
একদিন ঈসা তাঁর সাহাবিদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন একজন লোক এসে তাঁকে বলল,
আমি আপনার সাথে যেতে চাই হুজুর, কিন্তু আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে অনুমতি দিন।
লাঙলে হাত দিয়ে কেউ যদি পিছনে ফিরে তাকায়, তাহলে সে আল্লাহর রাজ্যের উপযুক্ত নয়। কেউ যদি আমার পথে আসতে চায়, তাহলে সে স্বার্থ ত্যাগ করুক, প্রতিদিন আমার পিছনে নিজের সলিপ বহন করে আসুক। যদি কেউ নিজের জীবন রক্ষা করতে চায়, তবে তা হারাবে, কিন্তু যে আমার জন্য নিজের জীবন হারায়, সে তা রক্ষা করবে। মানুষ যদি সমস্ত দুনিয়া লাভ করে নিজের প্রাণ হারায়, তাহলে কী লাভ হবে? কেউ যদি আমাকে ও আমার শিক্ষাকে লজ্জার বিষয় মনে করে, তাহলে ইবনে আদম যখন নিজের ও ফেরেস্তাদের মহিমায় আবার ফিরে আসবেন, তখন তাকেও লজ্জার বিষয় মনে করবেন।
কোনো এক সভায় ঈসাকে পরীক্ষা করার জন্য একজন ধর্মীয় নেতা উঠে দাঁড়ালেন।
হুজুর, অনন্ত জীবন পাবার জন্য আমাকে কি করতে হবে?
আল্লাহর কালাম কি বলে, আপনি কি তা পড়েছেন?
তোমাদের সমস্ত দিল, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি ও সমস্ত মন দিয়ে মাবুদ আল্লাহকে মহব্বত করবে এবং প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করবে।
ঠিক বলেছেন, আপনিও তা করলে জীবন পাবেন।
সেই ধর্মীয় নেতা জানালেন যে ঈসা সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু কিতাবে অভিজ্ঞ সেই লোক আবারও প্রশ্ন করল,
কে আমার প্রতিবেশী?
ওই সৈন্যরা নয়,
সিজার কি হবে?
লোকেরা সমরীয়দের পছন্দ করত না জেনে ঈসা তাদের একটি গল্প বললেন। জেরুজালেম থেকে জিরিহ যাওয়ার যে জনমানবহীন মরুময় পথ রয়েছে, তা একজন পথিককে কী রকমের বিপদে ফেলতে পারে তা বুঝতে লোকদের কোনো অসুবিধা হল না। ডাকাতি করার জন্য ডাকাতের দল লুকিয়ে থাকত।
এক সময় একজন লোক জেরুজালেম থেকে জিরিহ যাচ্ছিল। পথে ডাকাতেরা তাকে আক্রমণ করল। লোকটিকে তারা কোপালো, মারল, তারপর আধমরা অবস্থায় ফেলে গেল। পরে একজন ইমাম ওই পথ দিয়ে যাওয়ার সময়ে লোকটিকে ওই অবস্থায় দেখতে পেয়ে পাশ কাটিয়ে চলে গেল। একইভাবে একজন লেবীয় সেই পথে আসলো এবং তাকে দেখে অন্য পাশ দিয়ে চলে গেল। এরপর একজন সমরীয় ওই পথ দিয়ে যাওয়ার সময় লোকটিকে দেখতে পেল। তাকে দেখে মমতায় তার হৃদয় ভরে গেল।
একজন সমরীয়, তুমি কি ঠাট্টা করছো?
একজন বিধর্মী কেন ইহুদিকে সাহায্য করবে?
তারপর ওই সমরীয় লোকটি তার ক্ষতস্থানে তেল এবং আঙুর রস ঢেলে দিয়ে বেঁধে দিলেন। পরে গাধার উপর বসিয়ে একটি হোটেলে নিয়ে সেবা যত্ন করলেন। পরের দিন দুটো মুদ্রা বের করে হোটেলের মালিককে দিয়ে বললেন, এই লোকটির যত্ন করবেন, যদি এর চেয়ে বেশি খরচ হয় তবে আমি ফিরে এসে তা শোধ করব। বলতো এই তিনজনের মধ্যে ডাকাতের হাতে পড়া লোকটির সত্যিকারের প্রতিবেশী কে?
যে দয়া দেখালো সে।
ঈসা তাদেরকে চলে যেতে বললেন এবং সেরকম করতে বললেন। হযরত ঈসা প্রায় একাকী মুনাজাত করতেন। একদিন সাহাবীরা তাঁর কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন,
মুনাজাত করতে শিখান যেভাবে ইয়াহিয়া তার সাহাবীদের শিখিয়েছেন।
যখন মুনাজাত করো তখন বলো, হে আমাদের বেহেস্তি পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন বেহেস্তে দুনিয়াতেও তেমনি পূর্ণ হোক, যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও, আর আমাদের গুনাহ মাফ করে দাও, কারণ যারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে তাদেরকেও আমরা মাফ করেছি, আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলো না, কিন্তু মন্দ হতে রক্ষা করো।
সাহাবিরা যখন ঈসার সাথে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন তখন ঈসা প্রায় হাঁটা বন্ধ করে মুনাজাত সম্বন্ধে শিক্ষা দিতেন। এই শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।
চাও তোমাদেরকে দেয়া হবে, খোঁজ করো তোমরা পাবে, দরজায় আঘাত করো তোমাদের জন্য দরজা খুলে দেয়া হবে, যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে তা পায়, আর যে কেউ দরজায় ধাক্কা দেয় তার জন্য খুলে দেয়া হবে।
হুজুর এর অর্থ কি?
তোমাদের মধ্যে এমন কে আছে যে তার ছেলে মাছ চাইলে তাকে সাপ দেবে অথবা ডিম চাইলে তাকে বিছা দেবে? তোমরা খারাপ হয়েও যদি নিজের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে পারো, তাহলে যারা বেহেস্তি পিতার কাছে চায় তিনি তাদেরকে তার পাক রুহকে দিবেন তা কত না নিশ্চিত।
ধন্য সেই মা যিনি আপনাকে গর্বে ধরেছেন।
তারাই ধন্য যারা আল্লাহর কালাম শোনে এবং তা মানে।